তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পরপর তিন দফা সরকার পরিচালনার দায়িত্ব লাভ করে। নির্বাচনকে ঘিরে দেশের বিশিষ্ট আইনজীবী এবং বর্ষীয়ান রাজনীতিক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনের মাত্র আড়াই মাস আগে গঠিত হয় বিএনপি গণফোরাম সহ পাঁচ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনের স্বল্প সময় আগে গঠিত এই সরকার বিরোধী জোট শুধু দেশেই নয় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করলেও নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করে। ঐক্যফ্রন্ট অবশ্য নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানায়। ভোট শেষ হওয়ার পর ওই দিন সন্ধ্যায় ডক্টর কামাল হোসেন বলেন,
দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক, সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি।
তবে নির্বাচন কমিশন ঐক্যফ্রন্টের দাবি নাকচ করে দিয়েছে। 2018 সালে বাংলাদেশের অন্য যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ছিল সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলন। দেশব্যাপী বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির অবসান ঘটায়। বছরটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল একটি সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকায় দুইজন স্কুল শিক্ষার্থীর নিহত হওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক আন্দোলন। তাদের এই আন্দোলন বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রকাশিত এবং প্রচারিত হয়। তবে আন্দোলনের এক পর্যায়ে ঢাকায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন আন্দোলনরত শিশু কিশোররা। পরে সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা ঘরে ফিরে যায়। এবছরের বহুল আলোচিত সমালোচিত বিষয় ছিল জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাশের ঘটনা। বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন পশ্চিমা দেশ সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনসমূহ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং সর্বোপরি জাতিসংঘ বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের বাক স্বাধীনতার উপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে এমন উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করে এর বিশেষ কয়েকটি ধারা বাদ দেওয়ার আহ্বান জানালেও তা উপেক্ষা করে আইনটি পাশ করা হয়। আইনটি পাশ করার পর এর প্রতিক্রিয়ায় বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাঈম নিজাম বলেছেন,
যদি ব্যক্তি বিশেষ কোন উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এনআপ আইন প্রচলিত ধারাতে এখনো বিদ্যমান। আমাদের আপত্তির মুখে আমাদের জায়গাগুলো সংশোধন না করে যে আইনটি পাশ করা হলো তাতে আমার কাছে মনে হয় আগামী দিনের সাংবাদিকতা হুমকিতে পড়ার একটা আশঙ্কা থেকে যায়।
বছরটিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশসমূহ এবং দেশ বিদেশের মানবাধিকার সংস্থাসমূহ সারা বছর তাদের উদ্বেগ জানিয়েছে। খোদ জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 2018 সালে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুইটি পৃথক দুর্নীতির মামলায় আদালত 10 বছর করে 20 বছর কারাদণ্ড দিয়েছে এবং তিনি জেলে বর্তমানে ওই সাজা ভোগ করছেন। 2004 সালের 25 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে 2018 সালে। রায়ে ওই মামলার 38 জন আসামির মধ্যে তদানীন্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 17 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বছরটিতে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু অর্জন থাকলেও খাতটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 7.8% ওপর অর্জিত হলেও বেশ কয়েকটি রাষ্ট্র মালিকানাধীন এবং বেসরকারি ব্যাংক থেকে ব্যাপক হারে অর্থ লোপাট এবং একই সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাচারেরও অভিযোগ ওঠে। এবছর বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে আয় বৈষম্য বেড়েছে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন,
এই সময়কালে সবচেয়ে একটি বড় দুর্বলতা উন্নয়নের ক্ষেত্রে দেখতে হয় সেটা হল সামগ্রিক উন্নয়ন হওয়ার পাশাপাশি বিভাজিত বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এটি হলো এক কথায় যদি আপনি শুনতে চান সেটা হলো উন্নয়ন হয়েছে সামগ্রিকভাবে কিন্তু বিভাজিত ভাবে ওখানে বৈষম্য বেড়েছে। এই বৈষম্য আমরা গ্রাম শহরের ব্যাপারে বলতে পারি। বাংলাদেশ একটা ছোট দেশ হওয়ার পরে আমাদের ভৌগোলিক ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখেছি নারী পুরুষের কাছে আছে, শিশু দরিদ্র শিশু প্রবীণদের ক্ষেত্রে আছে, প্রতিবন্ধীর ক্ষেত্রে আছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুর ক্ষেত্রে আছে এবং এটা এই এই পুরো জিনিসটা অবশ্যই সবচেয়ে বড় আছে ধনী গরিবের ক্ষেত্রে। এইটা হলো একটা বড় ধরনের বিষয়।
তবে সামাজিক খাতের বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির সূচক ছিল সন্তোষজনক। বছরটিতে শিক্ষাখাতে বাংলাদেশের অর্জনও ছিল লক্ষণীয়, যখন সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 73%। স্বাস্থ্যখাতের অর্জন ছিল উল্লেখযোগ্য, যার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 72 বছরের উপর। কৃষি এবং মৎস্য খাতে অর্জনও ছিল লক্ষণীয়। 2018 সালে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে 2024 সালে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।